বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত অনুষ্ঠানে আমরা ইরানের খ্যাতনামা মনীষী ইবনে সিনার জীবনী ও তার গবেষণাকর্মের কিছু দিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী ও বিজ্ঞানী জাবের ইবনে হাইয়ানের সাথে পরিচয় করিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
অতীতে বিজ্ঞানের একটি শাখা ছিল রসায়ন, তবে রসায়নবিদ্যাকে প্রাচীনকালের লোকজন মনে করত কারিগরি এবং জাদুর সংমিশ্রিত একটি জ্ঞান। ধীরে ধীরে এই বিদ্যাটির ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে এবং আজকে রসায়নবিদ্যার রূপ ধারণ করে। রসায়নে সাধারণত ধাতব এবং খনিজ পদার্থ ব্যবহার করা হতো। মনে করা হতো প্রকৃতিতে যে কোনো বস্তুরই ভূমিকা রয়েছে, সেজন্যে রসায়নবিদগণ প্রকৃতির বিচিত্র বস্তুর পরিচিতির জন্য জ্যোতিষচিহ্ন ব্যবহার করতেন। যেমন স্বর্ণকে তারা সূর্যের চিহ্ন দিয়ে বোঝাতেন, রূপাকে বোঝাতেন চাঁদের চিহ্ন দিয়ে, পারদকে বোঝানো হতো মার্কারি চিহ্ন দিয়ে, তামার চিহ্ন ছিল ভেনাস। অবশ্য একদল রসায়নবিদও ছিলেন যারা আত্মার রসায়নের দিকেও মনোযোগ দিতেন, অর্থাৎ তারা চাইতেন তামাকে খাঁটি সোনাই রূপান্তর করতে। এ রূপক কথাটির মানে হল তারা চাইতেন আত্মার উন্নয়ন ঘটিয়ে উন্নত মানবীয় স্তরে পৌঁছাতে।
এই আলোচনা থেকে নিশ্চয়ই অনুমান করা যায় যে প্রাচীনকালে রসায়ন জ্ঞান ও বিজ্ঞানের এমন একটি শাখা ছিল যেখানে প্রাকৃতিক বিষয় ছাড়াও আধ্যাত্মিক এবং দার্শনিক বিভিন্ন বিষয় নিয়েও চর্চা করা হতো। রসায়নের উপকরণ ও উপাদানের মধ্যে তখন অন্তর্ভুক্ত ছিল ধাতব কাজ, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, নক্ষত্রবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা এবং আত্মা বা রুহের জগতের প্রতি বিশ্বাসসহ আরও বহু বিষয়। রসায়নবিদদের মতে প্রকৃতি এবং প্রকৃতির সকল অবদান যেমন খনি, ধাতব বস্তু, সামগ্রী ইত্যাদি খুবই পবিত্র জিনিস, আর রসায়নবিদ্যার কাজ হল পবিত্র এই বস্তুগুলো নিয়ে গবেষণা করা এবং সেগুলোর ব্যাপারে সঠিক ধারণা দেওয়া। রসায়নবিদগণ তখন এক্সের নামে এমন একটি পদার্থের খোঁজে ছিলেন যা দিয়ে তাঁরা লোহা এবং তামার মতো ধাতব বস্তুকে স্বর্ণে পরিণত করতেন। এই রসায়নবিদ্যাটি নির্দিষ্ট একটি বিদ্যা হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠা পায় পশ্চিম ভূখণ্ড এবং মিশরের আলেকজান্দ্রিয়ায়।
রসায়ন বিদ্যা সম্পর্কে বলা যায় মুসলমান বিজ্ঞানীগণ এই বিদ্যার উন্নয়ন ও বিকাশে ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঐতিহাসিক যেসব তথ্যপঞ্জি রয়েছে তা থেকে যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা যায় তা হল আধুনিক যে রসায়ন বা কেমিস্ট্রি আমরা বর্তমানে বিদ্যার একটি শাখা হিসেবে পাচ্ছি তার প্রতিষ্ঠা এবং বিকাশ ঘটে আনুমানিক 1200 বছর আগে ইসলামের আবির্ভাবের পর। স্বাভাবিকভাবে বোঝা যায় যে মুসলমান মনীষীগণই এই শাস্ত্রের গোড়াপতন করেন। মুসলিম বিজ্ঞানীগণ রসায়নের প্রত্যেকটি শাখা নিয়েই গবেষণায় লিপ্ত হয়েছিলেন। অনেক মুসলিম রসায়নবিদ রসায়নবিদ্যার অভ্যন্তরে পরিবর্তন এনেছেন। অনেকে আবার বস্তুর রাসায়নিক বিক্রিয়া নিয়েও গবেষণা করেন। এদের কয়েকজনের মধ্যে আবুল কাসেম মোহাম্মদ ইরাকি, জাকারিয়া রাজি এবং জাবের ইবনে হাইয়ান তুসির নাম উল্লেখ করা যায়। এদের সবাই রসায়নের বিভিন্ন বিষয়ের উপর পৃথক পৃথক গবেষণা চালিয়েছেন।
মুসলমান রসায়নবিদদের মধ্যে জাবের ইবনে হাইয়ান তুসির নাম বহুল পরিচিত। জাবের ইবনে হাইয়ানের পূর্ণ নাম আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। রসায়নের উপর সবচেয়ে বেশি অবদান তাঁরই। কেবল মুসলিম ভূখণ্ডেই নয় বরং পশ্চিমা বিশ্বেও রসায়নের ব্যাপারে তাঁর সর্বাধিক অবদানের বিষয়টি স্বীকৃত। জাবের ইবনে হাইয়ান ছিলেন একজন ইরানি মনীষী। তিনি খোরাসান প্রদেশের তুস নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইমাম জাফর সাদিক আলাইহিসালামের সুযোগ্য এবং অনেক বড় মাপের একজন ছাত্র। তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছিল ইমাম জাফর সাদিক আলাইহিসালামের কাছ থেকে অর্জিত সামগ্রিক জ্ঞান। ইবনে খাল্লাকন ইমাম জাফর সাদিক আলাইহিসালামের অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, তাঁর ছাত্র আবু মুসা জাবের ইবনে হাইয়ান এমন এক বই লিখেছেন যার মাঝে তাঁর অন্তত 50টি গবেষণামূলক প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। জাবের ইবনে হাইয়ানের দৃষ্টিতে খনিজ দ্রব্যের বিশেষ গুরুত্ব ছিল এবং ধাতুর রূপান্তরের মতো আবিষ্কারগুলো, এমনকি তিনি স্বর্ণের ব্যাপারেও গুরুত্ব দিতেন। জাবের ইবনে হাইয়ানের আবির্ভাবের ফলে রসায়ন মুসলমানদের কাছে ল্যাবরেটরির ব্যবহারিক একটি জ্ঞান হিসেবে গৃহীত হয়েছিল।
জাবির ছিলেন রসায়নের গুরু। তিনি বিভিন্ন ধরনের খনিজ পাথরকে রূপান্তরের কাজে গবেষণা চালাতেন। তিনি তামা, সীসার মতো ধাতব বস্তুর বৈশিষ্ট্য চিহ্নিত করা এবং কিভাবে সেগুলোকে মূল্যবান ধাতুতে পরিবর্তন বা রূপান্তর করা যায় সে সম্পর্কে অনেক বই পুস্তক লিখেছেন। তিনি সর্বপ্রথম আয়রন সালফেট থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছিলেন। জাবের পানি, তেল এবং নির্যাসের মতো তরল পদার্থকে পরিশুদ্ধ করতেন। জাবের ইবনে হাইয়ানের দৃষ্টিতে স্বর্ণকে কয়েকটি পর্বে ফোটানোর মধ্য দিয়ে অ্যাক্সির পাওয়া সম্ভব। তিনি সস্তা মূল্যের ধাতব বস্তুকে মূল্যবান ধাতুতে রূপান্তর করার জন্য এক্সির তৈরিতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন। জাবের ইবনে হাইয়ান তুসি রসায়নবিদ্যা সম্পর্কে মূল্যবান বহু সৃষ্টিকর্ম রেখে গেছেন। গবেষণামূলক প্রবন্ধ এবং পুস্তিকা মিলিয়ে তিনি 3000-এর মতো সৃষ্টিকর্ম পরবর্তীকালের পাঠক এবং গবেষকদের জন্য রেখে যান।
জাবেরের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা করেছিলেন জার্মানির বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী পাওয়েল ক্রাউস। তিনি জাবেরের লেখালেখি সম্পর্কে বলেছেন, জাবের এমন এক ব্যক্তিত্ব যিনি প্রাচীন জ্ঞান বিজ্ঞান নিয়ে আরবিতে লিখে গেছেন। তিনি এক অনন্য ব্যক্তিত্ব এবং প্রতিভা ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। এমনকি গ্রিক সাহিত্য সম্পর্কেও তিনি যথার্থ জ্ঞান রাখতেন। তিনি বিজ্ঞান সংক্রান্ত পরিভাষার যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। হিজরি তৃতীয় শতকের অনুবাদকদের জন্য তিনি এসব পরিভাষা অনুবাদ করেছিলেন বলে আমার বিশ্বাস। আর এই পরিভাষা অনুবাদ করার মধ্য দিয়ে তিনি সে সময়কার অনুবাদকদের পথ সুগম করে গিয়েছিলেন। তাঁর অসংখ্য গ্রন্থের মধ্যে জাবেরি সংকলন নামক যে বইটি রয়েছে, ওই বইটিতে মোটামুটি বিশ্ব সম্পর্কে জানা, জ্যোতির্বিজ্ঞানের নিয়মকানুন, রসায়ন ইত্যাদি থেকে শুরু করে মিউজিক, হিসাববিজ্ঞান এবং বর্ণ পর্যন্ত প্রায় সকল বিষয়েও আলোচনা করা হয়েছে। প্রাচীন জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার জন্যে কিংবা সেগুলো ভালোভাবে উপলব্ধি করার জন্যে এসব আলোচনা ব্যাপক গুরুত্বপূর্ণ।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরে আমরা ইরানের অন্য কোনো মনীষীর জীবনী ও গবেষণা কর্ম নিয়ে আরও আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, মিথ্যা কারণে আল্লাহকে নিয়ে কসম করবে না, আর সত্যের ক্ষেত্রেও আবশ্যক না হলে তা করবে না। আল্লাহকে তোমাদের কসমের হাতিয়ারে পরিণত করো না, কেননা যে ব্যক্তি আল্লাহকে নিয়ে মিথ্যা কসম করে আল্লাহ তার প্রতি রহম করেন না এবং তার প্রতি সদয় হন না। হে আলী, আগামীকালের জীবিকা নিয়ে দুঃখ করো না, কারণ প্রত্যেক আগামীকালের সাথে তার জন্য নির্ধারিত জীবিকাও এসে পড়ে। হে আলী, গোয়ার তুমি থেকে দূরে থাকো, এর গোড়ায় মূর্খতা আর পরিণামে অনুশোচনা। হে আলী, দাঁত মাজতে ভুলো না, কারণ দাঁত মাজার ফলে মুখ পবিত্র হয়, আল্লাহ সন্তুষ্ট হন এবং চোখের জ্যোতি বাড়ে। আর দাঁত খিলাল করার কারণে তুমি ফেরেশতাদের প্রিয় হবে, কারণ যে ব্যক্তি খাবার পর দাঁত খিলাল করে না তার মুখের দুর্গন্ধে ফেরেশতারা বিরক্ত হয়।
হে আলী, রাগান্বিত হয়ো না, আর যদি রাগান্বিত হও তাহলে বসে পড়ো এবং আল্লাহর বান্দাদের উপর তার ক্ষমতার কথা এবং তাদের প্রতি তার ধৈর্যের কথা চিন্তা করো। আর যখন তোমাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তোমার ক্রোধকে দূরে ঠেলে দাও এবং ধৈর্য ও সহিষ্ণুতায় প্রত্যাবর্তন করো। হে আলী, তোমার নিজের জন্য যা কিছু ব্যয় করো তার মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করো, যাতে আল্লাহর কাছে তোমার জন্য সঞ্চয় হয়। হে আলী, নিজ পরিবার, প্রতিবেশী এবং যাদের সাথে ওঠা বসা ও কথাবার্তা বলো তাদের সাথে সদাচরণ করবে, যাতে আল্লাহর কাছে সেগুলো সঞ্চিত দেখতে পাও। হে আলী, যা কিছু নিজের জন্য পছন্দ করো না তা অন্যের জন্য কামনা করো না, আর যা কিছু নিজের জন্য পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্যও চাও, যাতে তোমার বিচারে ন্যায়বান হতে পারো এবং তোমার ন্যায় বিচারে সুবিচারক হতে পারো। আর আসমানবাসীর কাছে প্রিয় হতে পারো আর জমিনবাসীর বুকে বন্ধুর আসন করে নিতে পারো। আমার এই ওসিয়তকে সংরক্ষণ করো, মহান আল্লাহ চাহেন তো।
শ্রোতা ভাই বোনেরা, শামুন ইবনে লাভি ইবনে ইয়াহুদা নামক একজন পাত্রের নানা প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেসব অমূল্য বক্তব্য রেখেছিলেন সেগুলোর কিছু প্রধান অংশ এখানে তুলে ধরব। শামুন ঈসা আলাইহিসাল্লামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার সব প্রশ্নের জবাব দিয়েছিলেন, ফলে শামুন তাঁর প্রতি ঈমান আনেন এবং তার নবুওয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। এক পর্যায়ে শামুন বলেন, আমাকে বলুন দেখি আকল তথা বুদ্ধিবৃত্তি কি এবং তার প্রকৃত স্বরূপ কি, তা থেকে কি নির্গত হয় এবং কি নির্গত হয় না, সেগুলোর সব শ্রেণীর ব্যাখ্যা দিন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন,
আকল হলো অজ্ঞতা এবং নাফসের একটি বাঁধন। নাফস বা প্রবৃত্তি জঘন্যতম জন্তুর ন্যায়। যদি এই বাঁধন না থাকে তাহলে তা পাগলা কুকুর হয়ে যায়। সুতরাং আকল হল অজ্ঞতার বাঁধন। আল্লাহ আকলকে সৃষ্টি করলেন এবং তাকে বললেন সামনে ফেরো, সে ফিরল। তাকে বললেন পেছনে ফেরো, সেও পেছনে ফিরল। আল্লাহ বললেন, আমার মহিমা ও মর্যাদার শপথ, তোমার চেয়ে বড় এবং অধিক অনুগত কোনো সৃষ্টিকে আমি সৃষ্টি করিনি। তোমাকে দিয়েই শুরু করব এবং তোমাকেই নিজ দরগাহে ফিরিয়ে আনব। পারিশ্রমিক এবং সওয়াব তোমার জন্যই, শাস্তিও তোমার ভিত্তিতেই হবে। আকল থেকে ধৈর্য ও সহিষ্ণুতা নির্গত হল, আর ধৈর্য থেকে জ্ঞান, আর জ্ঞান থেকে চিন্তার পরিপক্কতা, আর চিন্তার পরিপক্কতা থেকে চারিত্রিক পবিত্রতা, আর চারিত্রিক পবিত্রতা থেকে আত্মসংযম, আর আত্মসংযম থেকে লজ্জা, আর লজ্জা থেকে ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা, আর ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে অব্যাহতভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়া, আর অব্যাহতভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়া থেকে মন্দ কাজকে ঘৃণা করা, আর মন্দ কাজকে ঘৃণা করা থেকে উপদেশদাতার উপদেশ মেনে চলা। এ হল কল্যাণের দশটি শ্রেণী। এই প্রত্যেক শ্রেণীর আবার দশটি করে প্রকার রয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলছিলেন, ধৈর্য ও সহিষ্ণুতা থেকে আসে এক, সুন্দর বৈশিষ্ট্য সজ্জিত হওয়া, দুই, পুণ্যবানদের সাথে ওঠা বসা, তিন, লাঞ্ছনা দূরীকরণ, চার, নীচতা থেকে নির্গমন, পাঁচ, কল্যাণের প্রতি ঝোঁক, ছয়, উচ্চতর মর্যাদার নিকটবর্তী হওয়া, সাত, মার্জনা, আট, অবকাশ প্রদান, নয়, সদাচার, দশ, নীরবতা। বুদ্ধিমান ব্যক্তির সহিষ্ণুতা থেকে এসব নির্গত হয়। আর জ্ঞান থেকে নির্গত হয় এক, অভাবহীনতা, এমনকি যদি নিঃস্বও হয়ে থাকে, দুই, দানশীলতা যদিও সে কৃপণ থাকে, তিন, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি যদিও সে বিনয়ী থাকে, চার, সুস্থতা যদিও সে রুগ্ন থাকে, পাঁচ, নৈকট্য যদিও সে দূরে থাকে, ছয়, লজ্জাশীলতা যদিও সে মুখরা থাকে, সাত, মর্যাদাশীলতা যদিও সে অধীনস্থ হয়, আট, আভিজাত্য যদিও সে নীচ বংশের হয়ে থাকে, নয়, প্রজ্ঞা এবং দশ, যোগ্যতা, সুযোগ সুবিধা ও সময়ের সদ্ব্যবহার। এগুলো হল আকল সমৃদ্ধ বা বিবেকবান ব্যক্তির জ্ঞানের ফল। সুতরাং ধন্য হোক সেই ব্যক্তি যে আকলকে প্রয়োগ করেছে এবং জ্ঞান লাভ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছিলেন,
আর চিন্তার পরিপক্কতা থেকে নির্গত হয় এক, অবিচলতা, দুই, হেদায়েত, তিন, সৎকর্মশীলতা, চার, সংযমশীলতা, পাঁচ, সফলতা, ছয়, মধ্যপন্থা, সাত, মিতাচার, আট, পারিশ্রমিক ও সওয়াব, নয়, মর্যাদা এবং দশ, আল্লাহর দিনকে অনুধাবন। এগুলো বিবেকবান ব্যক্তি তার চিন্তার পরিপক্কতা থেকে লাভ করে। ধন্য হোক সেই ব্যক্তি যে সঠিক পরিকল্পনার ভিত্তিতে চলে। আর চারিত্রিক পবিত্রতা থেকে যা যা উচ্চারিত হয় সেগুলো হল এক, সন্তুষ্টি, দুই, প্রশান্তি, তিন, উপকার লাভ, চার, শান্তি, পাঁচ, যাচাই বা সতর্ক অনুসন্ধান, ছয়, বিনয়, সাত, আল্লাহর স্মরণ, আট, চিন্তা গবেষণা, নয়, বদান্যতা, দশ, উদারতা। এগুলো বিবেকবান ব্যক্তির চারিত্রিক পবিত্রতা থেকে উচ্চারিত হয় আর সে আল্লাহর প্রতি ও নিজের ভাগ্যের প্রতি সন্তুষ্ট থাকে। আর আত্মসংযম থেকে যা যা উচ্চারিত হয় সেগুলো হল এক, কল্যাণ চিন্তা, দুই, বিনয়, তিন, সংযম, চার, তওবা, পাঁচ, বোধ শক্তি, ছয়, শিষ্টাচার, সাত, সদাচার, আট, বন্ধুত্ব, নয়, কল্যাণকর এবং দশ, সুয়াচার ব্যবহার। এগুলো বিবেকবান ব্যক্তি তার সম্ভ্রম থেকে লাভ করে। ধন্য সেই ব্যক্তি যার প্রভু তাকে আত্মসংযমের বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেন।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। আজ আমরা চিলির নওমুসলিম খলিল সাহওয়ারির ধর্মান্তরিত হওয়ার কাহিনী সহ তাঁর কিছু বক্তব্য ও চিন্তাধারা তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন।
অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
খলিলের জন্ম হয়েছিল চিলিতে, কিন্তু তার পরিবার ছিল মূলত অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহাম এলাকার অধিবাসী। এই এলাকা জেরুজালেম বা বাইতুল মোকাদ্দেসের খুব কাছে অবস্থিত। খলিলের পূর্বপুরুষরা প্রায় 1500 বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছিলেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের পরিবার হিজরত করে চিলিতে চলে আসেন। খলিল বড় হয়েছেন অর্থোডক্স খ্রিস্টান পরিবারে। খ্রিস্টানরা একই আল্লাহর তিন অস্তিত্বে বিশ্বাসী, অর্থাৎ তাদের দৃষ্টিতে আল্লাহ একই সঙ্গে পিতা, পুত্র ও পবিত্র আত্মা। অবিকৃত কোন ধর্মেই এমন অদ্ভুত বিশ্বাস দেখা যায় না। খলিল সাহওয়ারির কাছে খ্রিস্ট ধর্মের ত্রিত্ববাদকে একটি অযৌক্তিক ও অস্পষ্ট বিষয় বলে মনে হয়েছে, তাই তিনি এ নিয়ে গবেষণা শুরু করেন। খলিল এ প্রসঙ্গে বলেছেন,
আমি কৈশোরেই বাইবেল পড়তে শুরু করেছিলাম। আমি 2 বছর ধরে এই ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। এরই মধ্যে আমি এই ধর্মের কিছু ভুল ত্রুটি লক্ষ্য করলাম যা আমার প্রকৃতি মেনে নিচ্ছিল না। পিতা, পুত্র ও পবিত্র আত্মাকে এক খোদা হিসেবে দাবি করা এমনই এক বিষয়ে যা আমার প্রকৃতি গ্রহণ করছিল না। আমার মন বলছিল খোদা বা প্রভু কেবল একজনই হবেন। এটাও অনুভব করতাম যে আল্লাহর কোনো পুত্রের দরকার নেই। তাই কিশোর বয়সী হওয়া সত্ত্বেও এটা অযৌক্তিক মনে হয়েছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। খলিল সাহওয়ারি আরও বলেছেন,
আমার পরিবার বংশ পরম্পরায় 1500 বছর ধরে বেথেলহামে বসবাস করে এসেছে। এই বেথেলহামেই জন্ম নিয়েছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তাই এই মহান নবীর প্রতি গভীর ভালোবাসা জন্মেছিল আমার মধ্যে। তাই প্রকৃত একত্ববাদ খুঁজতে শুরু করি, কিন্তু বাইবেলের মধ্যে পেলাম না আমার প্রশ্নের কোনো সদুত্তর। অবশেষে ইউহানার লিখিত বাইবেলের একটি শব্দ আমাকে সত্যের পথে এগিয়ে নিল। শব্দটি হল প্যারাক্লিটাস। এই গ্রিক শব্দটির অর্থ হল প্রশংসিত। একজন পাদ্রির কাছে এই শব্দের অর্থ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি আমাকে সঠিক জবাব দেননি। বাইবেলের মূল ভাষা ছিল হিব্রু। হিব্রু থেকে তা গ্রিস ভাষায় অনুদিত হয়, এরপর অনুদিত হয় ল্যাটিন ভাষায়। প্যারাক্লিটাস শব্দটি গ্রিক ভাষা থেকে ল্যাটিনে অনুদিত হওয়ার পরই তা ওই মূল শব্দেই থেকে যায়। আমি একাধারে গ্রিক, আরবি, স্প্যানিশ ও ল্যাটিন ভাষায় অভিজ্ঞ বা বিশেষজ্ঞকে প্রশ্ন করলে তিনি আমায় বলেন যে প্যারাক্লিটাস শব্দটির গ্রিক অর্থ হল আহমদ।
অতীতের ধর্মগ্রন্থগুলোতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ভবিষ্যৎবাণী এবং তার নাম ও নানা বৈশিষ্ট্যের কথা এসেছে। তাওরাত ও বাইবেল বা ইঞ্জিলেও এ প্রসঙ্গে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে ইঞ্জিল ও তাওরাতের অনুসারীরা যদি এ দুটি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে তাহলে তারা ইসলামের নবীর বৈশিষ্ট্য তাতে খুঁজে পাবে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে প্রসঙ্গে বলা হয়েছে, তাদের কাছে যে লিখিত তাওরাত ও ইঞ্জিল রয়েছে তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য দেখতে পাবে। এভাবে খলিল সাহওয়ারি প্যারাক্লিটাস শব্দটির মাধ্যমে ইসলামের কাছাকাছি চলে আসেন। খলিল যখন বুঝতে পারেন যে প্যারাক্লিটাস শব্দটির অর্থ ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নামের অর্থ, অথচ খ্রিস্টান পাদ্রি তাকে সঠিক কোনো জবাব দেননি, তখন তিনি ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশোনা শুরু করেন, যদিও তাঁর কাছে যথেষ্ট বই পুস্তক বা তথ্যের উৎস ছিল না।
খলিল সাহওয়ারি সত্যকে জানার জন্য দর্শন সংক্রান্ত বিতর্কগুলোও অধ্যয়ন করতে থাকেন। তিনি বলেছেন, পশ্চিমা সমাজে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে খারাপ ধারণা দেয়া হয়, তাদেরকে সন্ত্রাসী বা হিংস্র হিসেবে তুলে ধরা হয় প্রায়ই, আর কেউ সত্য উদ্ঘাটন করতে চাইলেও যথেষ্ট বই পুস্তক বা তথ্যের উৎস হাতে পান না তারা। সত্যকে পাওয়ার জন্য অশেষ তৃষ্ণা নিয়ে তিনি আবারও ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করেন। এর পাশাপাশি তিনি নিৎসে ও মার্ক্সের দর্শনও পড়তে থাকেন। খলিল সাহওয়ারি নিৎসের বইগুলো পড়তে গিয়ে জরাথুস্ট ও ইরান প্রসঙ্গে উপনীত হলেন। খলিল যখন জানতে পারলেন যে ইরানিদের বর্তমান ধর্ম ইসলাম এবং তাদের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই, তখন তিনি বেশ পুলক অনুভব করলেন।
হাজার বছরের ইতিহাসের বিষয় ও বিশ্বকে নাড়া দেওয়া ব্যক্তিত্ব ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির বরকতময় অস্তিত্ব লাখ লাখ মানুষকে ইসলামে দীক্ষিত করেছে এবং কোটি কোটি মুসলমানকে দেখাচ্ছে সঠিক পথের দিশা। সত্যপিপাসু খলিল সাহওয়ারি তার মনের অনেক প্রশ্নের জবাব পেয়েছেন এই মহান ইমামের বক্তব্যের মধ্যে। তিনি বলেছেন, আমি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে পরকাল, একত্ববাদ বা তৌহিদ, ন্যায় বিচার, বাস্তবতা ও সাহসিকতা সম্পর্কে বিস্ময়কর অনেক কিছু পেয়েছি এবং পেয়েছি আমার অনেক প্রশ্নের জবাব। ইরানের এই নেতার ব্যক্তিত্ব আমার কাছে এতই আকর্ষণীয় ও উন্নত মনে হয়েছে যে তাঁর ব্যক্তিত্ব হজরত ঈসা আলাইহিসসালামের ব্যক্তিত্বের কথা মনে করিয়ে দেয়। একজন ফিলিস্তিনি মুসলমান খলিল সাহওয়ারিকে একটি কোরআন উপহার দেন। কোরআন পেয়েই তা অধ্যয়ন শুরু করেন খলিল। তিনি বলেছেন,
যখন আমি কোরআন খুলে পড়লাম তখন আমার হৃদয়ে সৌন্দর্যের এক অপূর্ব অনুভূতি অনুভব করলাম। আমি প্রথম যে সূরাটি পড়ি তা ছিল সূরা ইউসুফ। আমি বিস্মিত হলাম এই ভেবে যে মুসলমানরাও তাহলে হজরত ইউসুফ আলাইহিসসালামকে নবী হিসেবে মানেন। এরপর কোরআনের সুরার তালিকায় সুরা নূহ, ইব্রাহিম ও সুরা মরিয়মে দেখে খুবই অবাক হলাম। আর আমি তখনই বুঝলাম যে ইসলাম তো কোনো নতুন ধর্ম নয়, আল্লাহ বা স্রষ্টা একজন এবং পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম আল্লাহরই পক্ষ থেকে এসেছে। কোরআন পড়তে পড়তে যখন সুরা মরিয়মে উপনীত হলাম, তখন যেন আমার হৃদয়টা পুরোপুরি খুলে গেল। মনে হলো যেন জীবনের সবচেয়ে ভালো সংবাদটি শুনলাম। প্রতিদিনই কোরআন পড়তাম, যখন সুরা হামদ পড়লাম তখন আবারও বিস্মিত হলাম। একইভাবে বিস্মিত হলাম সুরা ইখলাস পড়ে। খুবই সংক্ষিপ্ত অথচ কত স্পষ্ট ও শক্তিশালী বক্তব্য রয়েছে এই সুরায়। আমার অনেক প্রশ্নের উত্তর পেয়েছি এই সুরায়। আমার মন সত্যকে পেল এবং বুঝলাম যে একত্ববাদ ইসলামের সুন্দরতম মূল নীতি। ফলে আমি 15,000 কিলোমিটার দূর থেকেও ইরানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের ও ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নূর দেখতে সক্ষম হই। এভাবে আমি ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করি।
খলিল সাহওয়ারি এখন ইরানের পবিত্র কোম শহরে ইসলামী শিক্ষা বিষয়ে পড়াশোনা করছেন। ইসলাম ধর্ম গ্রহণের কারণে পরিবার ও বন্ধু বান্ধবের পক্ষ থেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন খলিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁর পরিবারের অনেক সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন, আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, মসজিদে বসে থাকা আমার কাছে বেহেশতে বসে থাকার চেয়ে উত্তম, কারণ বেহেশতে আমার সন্তুষ্টি থাকবে আর মসজিদে আমার প্রভুর সন্তুষ্টি বিদ্যমান।
মসজিদের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাবুরহাট থেকে জাহিদুল ইসলাম রিপন। তিনি IRIP ফ্যান ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক। সালাম ও হেমন্তের শিশির ভেজা বকুল ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, নেটওয়ার্ক সমস্যার কারণে রেডিও তেহরানের অনুষ্ঠান আগে নিয়মিত শুনতে পেতাম না, ইদানিং আমার দোকানে ওয়াইফাই সংযোগ নিয়েছি শুধু রেডিও তেহরান শোনার জন্য। আলহামদুলিল্লাহ, এখন আমি নিয়মিতভাবে দোকানে বসে সাউন্ড বক্সে রেডিও তেহরান একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার কাছে রংধনু আসর, কথাবার্তা ও প্রিয়জন অনেক ভালো লাগে।
ভাই জাহিদুল ইসলাম রিপন কেবল রেডিও তেহরান শোনার জন্যে দোকানে ওয়াইফাই সংযোগ নিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আশা করি এখন থেকে নিয়মিত মতামত জানাবেন। বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হোটু দেওয়ান নাগের পাড়া থেকে আসা একটি মেইল এবার পড়ছি, আর এটি পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা তপতি সরকার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের সব ধরনের অনুষ্ঠানই আমার পছন্দের, সেজন্য নিয়মিত সব অনুষ্ঠান আমি শুনি। প্রাত্যহিক অনুষ্ঠানের মধ্যে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ভালো লাগে, আর সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প এবং নতুন ধারাবাহিক অমর কিংবদন্তি ওমর খৈয়াম বেশি ভালো লাগে। আমার বিশেষভাবে অনুরোধ থাকছে, প্রতি সপ্তাহে যখন ওমর খৈয়ামের অনুষ্ঠানটি শুরু করবেন তখন তাঁর কবিতা পড়ে শুরু করবেন।
বোন তপতি সরকার নিয়মিত অনুষ্ঠান শুনছেন জেনে ভালো লাগলো, আর অমর কিংবদন্তি ওমর খৈয়াম ধারাবাহিকটি কবিতার মাধ্যমে শুরু করার যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকলো। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।
অনেকদিন পর শাওন ভাই মেইল পাঠালেন, তো কি লিখেছেন তিনি?
শাওন ভাই লিখেছেন, ব্যস্ততার কারণে পত্র লেখা হয়ে না উঠলেও নিয়মিত রেডিও তেহরান শুনতে চেষ্টা করি। রংধনুর আসর আমার একটি প্রিয় আয়োজন, আমি ও আমার পরিবারের ছোট বড় সকলে মিলে অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠান থেকে যে শিক্ষা পাই তা আমার বাস্তব জীবনে অনেক অনেক কাজে লাগে। রংধনুর আসরে শিয়াল ও ছাগলের গল্প শুনেছিলাম, গল্পটি আমার বেশ ভালো লেগেছে। গল্প থেকে দুটি বিষয় শিখতে পারলাম, কাউকে ধোঁকা দেয়া কিংবা প্রতারণা করা যেমন যাবে না, তেমনি প্রতারণার ফাঁদে পা দেওয়াও ঠিক হবে না। অনুষ্ঠানের শেষ দিকে একটা পেন্সিল শিরোনামের গান শুনেছিলাম, সেটি বেশ ভালো লেগেছে।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ইমেইল পাঠানোই শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মঞ্জিলের কান্দা গ্রাম থেকে আব্দুল কাদির পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 8 ডিসেম্বর শুক্রবার প্রচারিত প্রতিটি পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। সাপ্তাহিক পরিবেশনা সুন্দর জীবন অনুষ্ঠানে বহির্মুখী ও অন্তর্মুখী মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পেরেছি, আর শেষ প্রান্তিকে প্রচারিত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এবিপার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বক্তব্য ভালো লেগেছে। বিশেষ করে খেলোয়াড় সাকিব আল হাসান, মাহিয়া মাহি, হিরো আলম এবং নায়ক ফেরদৌসকে নিয়ে যে মন্তব্য করেছেন তার সাথে আমি একমত।
সুন্দর জীবন অনুষ্ঠানের পাশাপাশি আলাপন অনুষ্ঠানে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার সম্পর্কে মতামত জানানোয় ভাই আব্দুল কাদির আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুপি থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি লিখেছেন, 8ই ডিসেম্বর তারিখের সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনলাম। এই অনুষ্ঠানে ব্যক্তিত্ব ও স্বভাব নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং এক্সট্রোভার্ট বা বহির্মুখী ব্যক্তিত্ব বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে পারলাম। অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং বহির্মুখী ব্যক্তিত্ব নিয়েই আমাদের সমাজ সুন্দর জীবন ও সমাজ গড়তে সমাজের সব স্তরের মানুষের সঙ্গেই সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সুন্দর জীবন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সুন্দর আলোচনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একই দিনের আলাপন অনুষ্ঠানে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার ভালো লেগেছে বলে জানিয়েছেন এই শ্রোতাবন্ধু।
সুন্দর জীবন এবং আলাপন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই ভাই হাফিজুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক। 10 ডিসেম্বর প্রচারিত সোনালী সময় অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, ছেলেমেয়েরা বাবা মাকে অনুসরণ করে, বাবা মা যদি পরস্পরের প্রতি অত্যাচার করেন, একে অপরের প্রতি খারাপ ব্যবহার করেন, তাহলে তাদের মনে বিবাহ সম্পর্কে ভুল বার্তা যাবে। এমন পরিবারের ছেলেদের মধ্যে মহিলা সম্পর্কে ভীতি সৃষ্টি হবে এবং মেয়েদের মধ্যে পুরুষ সম্পর্কে ভয়ের সঞ্চার হবে। তাই সকল বাবা মার উচিত সন্তানের স্বার্থে পরস্পরের সাথে ভালো ব্যবহার করা। সোনালি সময়ের 29তম পর্বের শিক্ষণীয় বিষয়গুলোর জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য বোন শরীফা আক্তার পান্না, আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার প্রতিযোগিতায় 2023 সালে নভেম্বর মাসের শিরোপা জিতেছেন বাংলাদেশের কুষ্টিয়ার সিনিয়র শ্রোতা মুখলেসুর রহমান। অনুষ্ঠানের পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার জেতার বিষয়ে তার অনুভূতি জানব।
রেডিও তেহরানের বাংলা বিভাগ সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাকে নভেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা হিসাবে মূল্যায়ন করার জন্য এবং বিজয় ঘোষণা করার জন্য আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং উচ্ছ্বসিত। এই জন্য আমার প্রাণের বেতার রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই ও বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কারের সম্মান সামনে চলার পথকে আরও শক্তি যোগাবে, প্রশস্ত করবে এবং সুগম হবে। সেই সাথে রেডিও তেহরানের সাথে থাকার উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে। রেডিও তেহরান যে শ্রোতাদের যথাযোগ্য মূল্যায়ন ও সম্মান প্রদান করেন, এটাই তার বাস্তব প্রমাণ। রেডিও তেহরানের বাংলা বিভাগের বিশ্ব সংবাদের থেকে শুরু করে প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর গুণগত মান এতটাই পরিপক্ক ও শক্তিশালী যা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বের কোথায় কি ঘটছে, বিশেষ করে ফিলিস্তিনে দখলদার ইহুদি বাদী ইসরায়েলের জল্লাদ বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধের খবর নিমেষেই রেডিও তেহরানের ওয়েবসাইটে কিংবা বেতারে মাধ্যমে আপনারা জানতে ও শুনতে পারবেন। রেডিও তেহরান বর্তমান বিশ্বের সম্প্রচার জগতের এক বিস্ময় এবং সবার শীর্ষে অবস্থান করছে। BBC, ভয়েস অব আমেরিকা, CNN, এই সমস্ত নামী দামি সংবাদ সংস্থা রেডিও তেহরানের ধারের কাছেও নেই। রেডিও তেহরানের বাংলা বিভাগের নতুন পুরাতন অনুষ্ঠানগুলোর শ্রোতাদের এতটাই আকৃষ্ট করতে সক্ষম হয়েছে যা কল্পনাতীত, যার প্রেক্ষিতে অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা ব্যাপক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেডিও তেহরান একটি জ্ঞান ভাণ্ডার, এখান থেকে নতুন পুরাতন যে কোনো বয়সের যে কোনো শ্রোতা বন্ধু জ্ঞান আহরণ করে ব্যক্তি জীবনে সাফল্য বয়ে আনতে সক্ষম হবেন। সবাইকে ধন্যবাদ।
মাসিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জেতার বিষয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে সার্বিক মূল্যায়নের জন্য মোখলেস ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়: রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক দেবাশিস গোপ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করার যত চেষ্টাই করুক না কেন, তাদের এই নিষ্ঠুরতা একদিন তাদেরকেই ধ্বংস করে দেবে।
এরপর অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, 9 ডিসেম্বর সোনালি সময় অনুষ্ঠানে শুনলাম পাশ্চাত্যের অশালীন যৌনাচার তাদের ধ্বংস করে দেবে, আর শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানে জানতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনে সারা বিশ্বে আধ্যাত্মিকতা, শান্তি, নিরাপত্তা ও নতুন মানব সভ্যতার বিকাশ ঘটবে, গড়ে উঠবে এক সুশীল সমাজ।
আমাদের দুটি অনুষ্ঠানের পাশাপাশি ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে মতামত জানানোয় ভাই দেবাশিস গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়দেহাই স্কুল পাড়া থেকে বনলতা বেতার শ্রোতা সংঘের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। আন্তরিক সালাম ও অর্কিড ফুলের প্রীতিময় শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রিয়জন, আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান, প্রিয়জন অনুষ্ঠানে এটাই আমার প্রথম ইমেল, আশা করি ইমেলটি পড়বেন। সেই সাথে আমার একটি অনুরোধ, তা হল রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সূচি, নতুন বছরের ক্যালেন্ডার সহ কিছু উপহার পেতে চাই।
ভাই আরিফুল ইসলাম, প্রথম ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। আর অনুষ্ঠান সূচি আমাদের ওয়েবসাইট থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ক্যালেন্ডার বা অন্যান্য উপহার সামগ্রী যখন সবার জন্য পাঠানো হবে তখন আপনিও পাবেন। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সারের নাম ঠিকানা জানিয়ে দেব যারা শর্টওয়েভে আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ, কলকাতার শশীভূষণ ব্যানার্জি রোড থেকে রাজর্ষী রায়, বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে নজরুল ইসলাম এবং কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান।
শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি যুদ্ধবিরোধী গান। গানটির কথা, সুর ও কণ্ঠ কুঁড়ে ঘর ব্যান্ডের তরুণ গায়ক তসরিফ খানের।
যুদ্ধ বন্ধ হোক, 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 যুদ্ধ বন্ধ হোক। একটা শিশু বাবার সাথে হাঁটছে স্কুলের পথে, বাবার হাতের একটা আঙুল ধরে ছোট্ট হাতে, হঠাৎ বিকট শব্দ আর আগুনের ঝলকানি, শিশুটা ভয়ে চিৎকার করে বাবার চোখে পানি, ছুটে আসে এক কামানের গোলা লণ্ড ভণ্ড সব, বাবা শিশু সহ সব পুড়ে ছাই, যেন পৃথিবীটাই নীরব। যুদ্ধ বন্ধ হোক, 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 যুদ্ধ বন্ধ হোক। আজ মানুষে মানুষে যুদ্ধ কেন মানুষের পৃথিবীতে, মানুষের প্রাণ কেড়ে নিয়ে নাকি মানুষই যাচ্ছে জিতে। ধর্ম কিংবা সীমানার নামে, ক্ষমতা কিংবা টাকা, মানুষের লাশ সস্তা ভীষণ অযতনে পড়ে থাকা। মানুষের হাতে তৈরি অস্ত্র মানুষেরই বিপরীতে, নির্মম ভাবে চালিও নায়া এই সুন্দর পৃথিবীতে। যুদ্ধ বন্ধ হোক, 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 যুদ্ধ বন্ধ।
শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন, আশা করি ভালো লেগেছে। তো আপনারা ভালো ও সুস্থ থাকুন। আবারও ইয়ে কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।